السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس توبوا إلى الله توبة نصوحا ويقول النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা একটু অনিবার্য কারণবশত বিলম্ব শুরু করার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আসলে মূলত যান্ত্রিক গোলযোগ এবং ইন্টারনেটের গোলযোগের জন্য আমাদের এই অনুষ্ঠান শুরু করতে দেরি হয়েছে। আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ব্যাপারটিকে দেখবেন। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মক্কি জিন্দেগি নিয়ে। মক্কি জিন্দেগিটা ছিল নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মুসলমানদের জন্য চরম সংকটময় মুহূর্ত, চরম উৎকণ্ঠতার মুহূর্ত, যেখানে মুসলমানদের দুঃখ কষ্ট অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং নানা ধরনের উপহাস ঠাট্টা বিদ্রোহ সহ্য করার সময়। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নবুয়তের দশম হিজরিতে তিনি দশম হিজরির শাওয়াল মাসে তিনি বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে তায়েফে গিয়েছিলেন। তায়েফবাসী নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে ওই রকম আচরণই করল যেই আচরণ মক্কাবাসীরা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে সঙ্গে করেছে। এইবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বিষণ্ন হৃদয় নিয়ে তিনি মক্কাতুল মুকাররমাতে ফিরে এলেন। তায়েফ থেকে ফিরে এসে নিরাশ হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহর সাহায্যের থেকে তিনি নিরাশ হননি। আল্লাহর উপর ভরসা, এর প্রতি কোনো নিরাশ নৈরাশ্য তাকে আক্রান্ত করতে পারেনি। তিনি এক দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে আর এক দুয়ার খুলে যাবে এই আশাতে তিনি তার দাওয়াতি মিশনকে আরও জোরদারভাবে প্রচার প্রসার করার জন্য তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। দশম হিজরির শাওয়াল মাসে তিনি তায়েফে গিয়েছেন এবং দিলকদ মাসে এক মাস পরে মক্কাতুল মুকাররমাতে ফিরে এসেছেন। সামনের মাসটি ছিল হলো হজের মাস। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এইবার টার্গেট করলেন যে মক্কাতুল মুকাররমার মানুষরাও যেহেতু ইসলাম গ্রহণ করে না, প্রচার করতে দেয় না, তায়েববাসীরাও একই অবস্থা করল, ঠিক আছে এইবার হজের মৌসুমে ভিনদেশে যে সমস্ত মুসলমানরা আসবে, ভিনদেশে যে সমস্ত হাজিরা আসবেন, সে সমস্ত হাজিদেরকে নিয়ে তাদের পিছনে আমি মেহনত করে দেখি যে তারা দিন ইসলামে দীক্ষিত হয় কিনা। এই বুক ভরা আশা নিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হাটে বাজারে মাঠে ঘাটে যেখানে ইচ্ছে, যেখানে তার একটু আশার আলো দেখতেন সেখানেই ছুটে যেতেন। মক্কার অদূরে কয়েকটি হাট কয়েকটি বাজার তৎকালীন যুগে হলো বিখ্যাত ছিল, একটা হলো আকাশ বাজার, তারপরে দুল মাআজ, মাজান্না, এই বাজারগুলোতে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘুরে বেড়াতেন। কিন্তু মক্কাতুল মুকাররমার কেউ উল্লেখযোগ্য তার হাতে ইসলাম গ্রহণ করছেন না। এইবার তিনি হাজিদেরকে, বিদেশি হাজিদেরকে টার্গেট করলেন। জিলহজ মাসে যখন হাজিরা এসে গেলেন, এই হাজিদের হাজিরা যেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ঘেঁষতে না পারে, তার বাণী যেন শুনতে না পারে, এই জন্য তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট তৈরি করল। চেকপোস্ট তৈরি করে তারা বলতে লাগলো, দেখো মক্কাতুল মুকাররমায় এক জাদুকরের আবির্ভাব হয়েছে, তার বাণীগুলো বড় মধুর, শ্রুতি মধুর, এবং মানুষের হৃদয়কে খুব সহজে কেড়ে নেয়। তিনি যে কোনো পরিস্থিতিতে মানুষকে কন্ট্রোল করে ফেলতে পারেন। এই অবস্থায় তোমরা তার কাছে যেও না। দেখুন, মানুষের স্বভাব আছে যে যেই কাজে মানুষকে বেশি বাধা দেওয়া হয় সেই কাজের প্রতি মানুষের কৌতূহল তত জন্মগ্রহণ করে, তো কৌতূহল জন্মায়। মদিনার থেকে সেই বছর গুটি কয়েক হাজি আসতেছিলেন, তাদের সংখ্যা সর্বোচ্চ হল 6 থেকে 8 জন। তারা, তাদেরকেও বাধা দেওয়া হয়েছে, কিন্তু তারা চিন্তা করে দেখলেন যে আমাদেরকে বাধা কেন দেওয়া হলো। এবং মদিনাবাসীরা, তারা যেহেতু দীর্ঘদিন যাবৎ মদিনায় বসবাস করছে, সেখানে ইহুদিদের 2টি গোত্র বসবাস করত, 3টি গোত্র, বনি কুরাইদা, বনি নদীর, আর হল বনি কাইনাকা। সুতরাং মদিনাবাসী মক্কাবাসীর মতো এতটা দিন ধর্ম আসমানি কিতাব সম্পর্কে অজ্ঞ ছিলেন না, বরং তাদের আসমানি কিতাব, আসমানি ধর্ম সম্পর্কে, নবী সম্পর্কে কিছুটা ধারণা ছিল। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে গিয়ে বিভিন্ন দেশের হাজিদের তাবুতে যেয়ে তিনি দিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তিনি যেমন নিজের দাওয়াতের মিশনকে জোরদার করলেন, মক্কার মুশরিকরাও রসুলের বিরোধিতার কে তারাও আবার জোরদার করে ফেলল। এমনকি আবুল আহাব, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের চাচা, হুজুর যেখানে যেতেন সেখানেই পিছু নিত। হুজুর যাকেই দাওয়াত দিতেন তাকেই বলতো যে দেখো, সে হলো উন্মাদ, সে হলো পাগল, সে হলো বাপদাদার ধর্মের উপর চুনকালি মেখেছে, তোমরা তার কথা শোনো না, আমরা তাকে সমাচ্যুত করে দিয়েছি। এই হেতু নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যার কাছেই যান, কেউ গ্রহণ করতে চায় না। সবাই বলে যে প্রত্যেকটি মানুষকে তার গোত্রীয় মানুষরাই হলো সার্বিকভাবে হেফাজত করে এবং সাহায্য সহযোগিতা করে, তোমার নিজের গোত্রীয় মানুষরাই তোমাকে মানতেছে না, গোত্রীয় মানুষকে রাই তোমাকে এক ঘরে করে দিয়েছে, তোমার সমাচ্যুত করে দিয়েছে, সুতরাং তোমরা আমার কাছে এসো না। কেউ শুনল না। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা অপমান অপদস্ত করতেও কোনো পিছপা হয়নি, হুজুরও ক্ষান্ত হন নাই। শত সহস্র অপমানের গ্লানিকে সহ্য করে তিনি তার দায়িত্ব কর্তব্য আদায় করে যাচ্ছেন। এই অবস্থায় মদিনার থেকে যে হাজিরা আসছেন তাদের সংখ্যা 6 থেকে 8 জন। তাদের সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গিয়ে গোপনে দেখা করলেন। দেখাটা কোথায় করলেন? আকাবা। দেখেন, আকাবা নামক পৃথিবীতে কয়েকটি জায়গা আছে। মিশরে একটি উল্লেখযোগ্য সামুদ্রিক বন্দর আছে, সেই সামুদ্রিক বন্দরের নাম হলো আকাবা বন্দর। মিনার ময়দানে জুমরার পাশে চারিদিক দিয়ে পাহাড় ঘেরাও একটি ময়দান আছে, ছোট্ট একটি ময়দান, যেখানে যে মানুষ সমাবেশ করলে বাহিরের জগতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এই জায়গার নাম হলো আকাবা। এবং এই আকাবা জায়গাটি এখন যখন নাকি কনস্ট্রাকশন হয়েছে, জুমরাতকে এক্সটেনশন করা হয়েছে, এখন জুমরাতের এই এক্সটেনশনের ভিতরে পড়ে গেছে। চারিদিক দিয়ে পাহাড় ঘেরাও, ভিতরে ঢোকার উত্তর দিক দিয়ে শুধু একটি রাস্তা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই 6 থেকে 8 জন মদিনাবাসীকে এই আকাবার ওই জায়গায় নিয়ে গেলেন। এই জায়গায় নিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে বললেন যে তোমরা এক আল্লাহ বিশ্বাসী হও, মূর্তি পূজা ছেড়ে দাও, অন্যায় অত্যাচার অবিচার ছেড়ে দাও, তোমরা আল্লাহর দিনকে তোমরা বিশ্বাস করো। এই ছয় থেকে আটজন এরা প্রত্যেকেই ছিল হল খাজরাজ গোত্রের। মদিনাতে দুটি উল্লেখযোগ্য গোত্র ছিল, আওস এবং খাজরাজ। আওস এবং খাজরাজের মাঝে 1000 বৎসর পর্যন্ত যুদ্ধবিগ্রহ হয়েছে। কি নিয়ে যুদ্ধবিগ্রহ হয়েছে? এক গোত্রের মানুষের উট আর এক গোত্রের বাড়ি মানুষের বাড়িতে গিয়ে পানি পান করে আসছে। এই পানি পান করাকে কেন্দ্র করে তারা যুদ্ধবিগ্রহ করে, তারা শত শত মানুষ সেখানে মারা গেছে এবং বংশানুক্রমে তারা হলো ওসিয়ত করে গেছে, অর্থাৎ বিনা প্রয়োজনে তারা যুদ্ধবিগ্রহ করেছে। এইভাবে আওস খাজরাজ গোত্রের 8 জন মানুষ, তারা যেহেতু পূর্ব থেকেই আসমানি কিতাবের উপর তাদের কিছুটা দক্ষতা ছিল, ইহুদির কাছে তারা শুনেছে, এই শুনে তারা প্রত্যেকেই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতে সাড়া দিয়ে তারা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে তারা নিজেদের বাড়ি ঘরে গিয়ে দীন ইসলামের প্রচার প্রসার করতে লাগল এবং হুজুরকে বলে গেলেন যে আগামী বৎসর যখন আমরা হজের মৌসুমে আসব তখন আমরাও আসব, আরো নতুন কিছু লোক নিয়ে আসব। তাদের অক্লান্ত পরিশ্রমে মদিনাতুত তাইয়েবার কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা ইসলাম গ্রহণ করেছেন। এই যে প্রথম বৎসর, দশম বৎসর, নবুয়তের দশম বৎসরে যে 6 থেকে 8 জনের হাতে বাইআত গ্রহণ করলেন, এটাকেই ইতিহাসের পরিভাষায় বলা হয় বাইআতে আকাবা আল উলা। বাইআতের অর্থ হল শপথ নেওয়া, ওথ করা, কোনো গুরুত্ব বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে অঙ্গীকার বদ্ধ হওয়া, এটি প্রথম বাইআতে আকাবায় উলা হল। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দাওয়াতের মিশন চালাতে থাকলেন, মদিনারও ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দিতে থাকল এই 5 থেকে 6 থেকে 8 জনের মাধ্যমে। তাহলে দেখেন বিরাট দল যে যে সেখানে ইসলাম প্রচার করেছে এমন নয়, 6 থেকে 8 জন মানুষ শুধু ইসলাম প্রচার করেছেন। এইবার আগামী বৎসর হজের সময় হয়ে গেল। আগামী বৎসর হজের সময় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম অপেক্ষা করছেন যে মদিনাতুত তাইয়েবার থেকে আবার নতুন কোনো গ্রুপ আসে কিনা, তাদের কাছে ইসলাম প্রচার করব। এই বৎসর আসলেন হল 12 জন। গত বৎসরের যে 6 জন আসছিলেন তাদের মধ্যে 5 জন আর নতুনদের মধ্যে 1 জন আসলেন, নতুনদের মাঝে 7 জন আসলেন, এই 7 + 12 জন, 12 জনের একটি কাফেলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সেই একই ময়দানে হজের মৌসুমে তারা সাক্ষাৎ করল। প্রথম বৎসর যে 6 জন এসেছিলেন, এই 6 জন হল আসআদ ইবনে জুররা, তিনি আকাবার পরে তিনটি সম্মেলন হয়েছিল, দশম বৎসরে, 11তম বৎসরে, 12 বৎসরে, প্রত্যেকটিতে অংশগ্রহণ করেছেন। এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন হিজরত করে মদিনাতে গেছেন, এই হিজরতের প্রথম বৎসরেই তার ইন্তেকাল হয়ে গেছে, তিনি বদরের যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকেননি, কোনো যুদ্ধ দেখতে পারেননি। এই 6 জনের 2 নম্বর ব্যক্তি ছিলেন আওফ ইবনে হারেস, তিনি বদরের যুদ্ধে শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতি হয়েছেন। তৃতীয় ব্যক্তি ছিলেন রাফে ইবনে মালিক, তিনি ওহুদের যুদ্ধে বদরেও শরিক হয়েছিলেন, তবে ওহুদের যুদ্ধে যে 70 জন সাহাবি শহীদ হয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন রাফে ইবনে মালিক। এই ব্যক্তিও এই বাইআতে আকাবায় উলা বাইআতে শরীক ছিলেন। চতুর্থ ব্যক্তি ছিলেন কুতবা ইবনে আমের। তিনি আকাবার যে 3টি সম্মেলন ছিল হয়েছিল এই 3টি সম্মেলনেই অংশগ্রহণ করেছিলেন এবং বদর সহ অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তার ইন্তেকাল হয়েছে। 5 নম্বর ব্যক্তি ছিল উকবা ইবনে আমের। তিনি বদর সহ অধিকাংশ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযাব মিথ্যা নবুয়তের দাবিদার ব্যক্তির বিরুদ্ধে হযরত আবু বকর যে যুদ্ধ পরিচালনা করেছিলেন সেই যুদ্ধে তিনি শাহাদত বরণ করেছিলেন। আর 6ষ্ঠ ব্যক্তি ছিলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদর সহ অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তবে জাবির ইবনে আব্দুল্লাহ কিন্তু দুজন, একজন যার থেকে বহু হাদিস বর্ণিত হয়েছেন তিনি কিন্তু ইনি নন, তিনি আর একজন। আর বায়াতে আকাবায় উলা যিনি অংশগ্রহণ করেছিলেন তিনি আর একজন। এইবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই 12 জনকে নিয়ে পরের বৎসর অর্থাৎ 11তম নবুয়তের 11তম বৎসরে হজের মৌসুমে তাদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন একই জায়গায়, কারণ এই জায়গাটা সংরক্ষিত জায়গা, সংরক্ষিত জায়গা। এখানে কোনো ধরনের ভয় ভীতি ছিল না। এখানে অন্যদিক দিয়ে মক্কার মুশরিকরা যে এসে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মদিনাবাসীর মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেই সুযোগটা ছিল না। এই 12 জনের হাত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে হাত রেখে তারা হলো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। তাহলে গত বৎসর 6 জন, আর এইবার নতুন আরো 7 জন, একজন আসতে পারেন নাই। গত বৎসরের 6 জনের একজন আসতে পারেন নাই। এরা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে ইসলাম গ্রহণ করে আবার মদিনাতুত তাইয়্যিবাতে ফিরে গেলেন। এইবার ইসলাম প্রচার করতে লাগলেন তারা দ্বিগুণ শক্তি নিয়ে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কে যাওয়ার পূর্বে তারা একটি কথা বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুহূর্তে আপনাকে মদিনাতুত তাইয়্যিবাতে নিয়ে যেতে চাই না, কারণ সেখানে গিয়ে আপনার এই পরিমাণ ভক্তবৃন্দ এখনো সৃষ্টি হয়নি, এখনো তৈরি হয়নি যারা আপনাকে হেফাজত করবে, দীন ইসলামকে হেফাজত করতে পারে। বরং আপনি আরো কিছুদিন এই মক্কাতুল মুকাররমাতেই অবস্থান করুন, আমরা আমাদের প্রচারের মিশনটাকে আরো পরিধিটাকে বৃদ্ধি করে দেই। পরিধিটা যখন বর্ধিত হয়ে যাবে, পরিবেশ যখন সম্পূর্ণ অনুকূলে হয়ে যাবে, তখন আপনাকে আমরা মদিনাতুত তাইয়্যিবাতে নিয়ে যাব এই মক্কাতুল মুকাররমাত থেকে। তবে আপনি আমাদেরকে দীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক প্রদান করুন আমাদের সাথে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সঙ্গে কোরআনের শিক্ষক হিসাবে পাঠালেন। ইসলামের প্রথম শিক্ষক হলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দিনে রাতে মানুষদেরকে কোরআনের শিক্ষা দিতে লাগলেন, নামাজের শিক্ষা দিতে লাগলেন। এইভাবে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে আস্তে আস্তে মদিনাতে মুসলমানদের সংখ্যা বেড়ে যেতে লাগল। এই সময় আসআদ নামক এক গোত্রীয় লিডার, তিনিও মুসলমান হয়ে গেলেন নবী আলাইহিসসালামের পক্ষ থেকে যে মুসআব ইবনে উমাইর গেছেন তার হাতে। এইবার তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের প্রত্যেক সপ্তাহে, এখনো জুমার নামাজ কিন্তু ফরজ হয়নি, প্রত্যেক সপ্তাহে আমাদের একদিন করে, প্রত্যেক যারা যারা ইসলাম গ্রহণ করেছে তাদের একত্রিত হয়ে দিনের তালিম এবং ডিসকাশন হওয়া উচিত। কোথায় হবে এই জায়গাটা, জায়গাটা কোথায় পাবে? তখন সিদ্ধান্ত নেওয়া হলো এই আসাদের বাড়িতে গিয়ে তারা এই দিনের তালিম নেবে। এবং তারা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তালিমই দিতেন না, বরং মুমিনদের মুসলমানদেরকে একত্রিত করে তিনি জামাতের সঙ্গে নামাজও আদায় করতেন, নামাজের ইমামতি করতেন তিনি। তাহলে মদিনার প্রথম ইমাম হলেন মুসআব ইবনে উমাইর। তারা সিদ্ধান্ত নিলেন যে আসাদের বাড়িতে তারা সপ্তাহে একদিন একত্রিত হবে। এখন কোন দিন একত্রিত হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের মাথার মধ্যে এসে গেল শুক্রবারে আমরা একত্রিত হব। শুক্রবারে একত্রিত হয়ে আমরা শুক্রবারের জোহরের নামাজটা একসাথে পড়ব, পরে দিনের আলোচনা করে এরপরে হলো আমরা যার যার বাড়িতে যার যার কাজে আমরা ফিরে আসব। তারা শুক্রবারে একত্রিত হয়ে জোহরের নামাজ আদায় করতে লাগলেন। এখনো জুমার নামাজ অফিসিয়ালি ফরজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাদের এই শুক্রবারে একত্রিত হয়ে দুপুরের নামাজ আদায় করার সুসংবাদ দিয়ে দিলেন। এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের কাছে সংবাদ পৌঁছে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে সুযোগ দান করেছেন মক্কাতুল মকাররমাতে মদিনাতে মুসলমানদেরকে একত্রিত করে শুক্রবারে দ্বিপ্রহরের নামাজ আদায় করা সম্ভবপর নয়, সুতরাং আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমরা শুক্রবারে জুমার নামাজ, শুক্রবারে তোমরা দ্বিপ্রহরের নামাজ সেখানে আদায় করো, তবে এই নামাজ তোমরা আদায় করবে দুই রাকাত, জহরের নামাজ চার রাকাত, কিন্তু তাদের নির্দেশ দিলেন দু রাকাত আদায় করবে। এরপরে নবী আলাইহিসসালাম যখন হিজরত করে চলে গেলেন, এই ঘটনা হলো নবুয়তের ১১তম বৎসরে, আর হুজুর ১৩ বৎসর পরে অর্থাৎ দুই বৎসর পরে তিনি হিজরত করে মদিনাতে গেছেন। মদিনাতে তিনি যখন গিয়ে কোবা পল্লীতে অবস্থান করেছেন ১৪ দিন, মসজিদে কোবা সেখানে প্রতিষ্ঠিত করেছেন, এরপরে কোবা পল্লীর থেকে হুজুর মদিনা সিটিতে প্রবেশ করছিলেন। এই সময়টা ছিল হলো জহরের নামাজের সময়, কেবল ২ কিলোমিটার পার হয়েছে। এখন যে হাইওয়ে আছে মক্কা মদিনা এবং তবুকের হাইওয়ে, এইটা হাইওয়ে পার হয়ে আসছে, আসার সাথে সাথে বনি সালমা গোত্রের বসবাসের জায়গায় যখন হুজুর আসছেন, এই সময় নবী আলাইহিস জহরের ওয়াক্ত হয়ে গেছে, সূরাতুল জুমআ রসুলের উপর নাজিল হলো, জুমার নামাজকে অফিসিয়ালি রসুলের উপর কোরআনের মাধ্যমে ফরজ করে দেওয়া হলো। এর আগে যেটা জুমার নামাজ যেটা পড়ার নির্দেশ এসেছিল সেটা হলো আনঅফিসিয়ালি, কিন্তু এইটা হলো অফিসিয়ালি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন এই কবিলায় বনি সালমা গোত্রের এক খোলা ময়দানের ভিতরে জুমার নামাজ আদায় করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সেই জন্য এখান থেকে ফুকাহায়ে কেরাম একটি মশালা বের করেছেন, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ হওয়া শর্ত নয়, মসজিদ হতে হবে এটা শর্ত না। হ্যাঁ, মসজিদে নামাজ আদায় করা উত্তম, কিন্তু মসজিদ ছাড়াও হলো জুমার নামাজ আদায় হবে। মাঠে ঘাটে অফিসে আদালতে স্টেডিয়ামে, এরপরে হলো আপনার হলে কমিউনিটি সেন্টারে যেখানে জুমার নামাজ আদায় করা যাবে সেখানে জুমার নামাজ আদায় হয়ে যাবে। জামে মসজিদ হওয়া এর জন্য শর্ত না, তবে জুমার নামাজ আদায় হওয়ার জন্য জামাত শর্ত আছে। জামাত ছাড়া নামাজ আদায় করা সম্ভবপর নয়। এই জামাতের কতজন মুসল্লি থাকতে হবে? ইমাম ছাড়া কোনো কোনো স্কলারের কাছে তিনজন, আর কোনো কোনো স্কলারের কাছে ইমাম ছাড়া দুইজন থাকলেই জুমা, দুইজন অর্থাৎ তিনজন বালেক পুরুষ থাকা লাগবে। আর কোনো কোনো ইমামের মতামত হল চারজন বালেক পুরুষ একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করতে পারবে। যদি তিনজন বালেক পুরুষ না থাকে তাহলে জুমার নামাজ পড়ার কোনো সুরত নাই, তখন জোহরের নামাজ আদায় করা লাগবে বিকল্প হিসাবে। অনেকে আছে শরীয়তের মশালাটাকে নিজের মত মোতাবেক হলো তারা সৃষ্টি করে নিয়েছে, এখন নিজে যেটা বোঝে সেটাই হলো শরীয়ত। অনেকের বাড়িতে চারজন মানুষ আছে ঠিক, কিন্তু এই চারজন বালেক নয়, তারাও জুমার নামাজ পড়ে। চারজন আছে ঠিক, পুরুষ নাই মহিলা, তারাও জুমার নামাজ আদায় করে একসাথে। বিশেষ করে করোনার প্রকটের মাধ্যম সময় এই জিনিস দেখা গেছে। এগুলো শরীয়তসম্মত নয়। শরীয়তের গণ্ডি ঠিক রেখে ইবাদত বন্দিগি করা লাগবে। আমার মত মতো ইবাদত করার নাম ইবাদত নয়। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতিনিধি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসআদ, এরা দুজনে মিলে মদিনার বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন গোত্রের কাছে গিয়ে দিন ইসলামের দাওয়াত দিতে থাকলেন। মদিনায় দুটি বংশ, তারা হলো বড় সম্মানিত বংশ ছিল, বড় লিডার টাইপের মানুষ ছিল সেখানে, প্রসিদ্ধ বংশ। একটা হলো বনু জাফর এবং বনু আব্দিল আশহাল। আব্দুল আশহাল এ দুটি বংশ ছিল। এই দুইজন দুটি বংশের দুজন বড় লিডার ছিলেন। একজন হল সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আশআরে মুবাশশারার দশজনের একজন। যেই দশজন সাহাবি সম্পর্কে নাম নিয়ে নিয়ে নাম ধরে ধরে নবী আলাইহিসসালাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে একজন হলেন সাআদ বিন মুআদ, আর একজন সাআদ বিন আবি ওয়াক্কাস। সাআদ নামে দুজন আছে, এই সাআদ বিন মুআদ ইনি। আর একজন ছিলেন উসায়েদ ইবনে হুজায়ের, এরা দুইজন হল পুরা গোত্রের লিডার ছিল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে যিনি আশ্রয় দিয়েছেন আসআদ, তিনি আর সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের আত্মীয়তার সম্পর্ক ছিল, তারা আপন খালাতো ভাই ছিল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসআদকে নিয়ে এই দুইজন এই বনু জফর এবং বনু আব্দুল আশহালের কাছে এলেন। এসে দিন ইসলামের প্রচার করতে লাগলেন। তারা এক খেজুরের বাগানের বসে প্রচার কার্য করছেন, দিন ইসলামের দাওয়াত দিচ্ছেন। দেখুন, দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একদম বিরাট হল ভাড়া করতে হবে এরকম নয়। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আকাজ বাজারে ছুটে গেছেন, দুল মাআরিজ বাজারে ছুটে গেছেন দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। মেলায় ছুটে গেছেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আর আমাদের এক কুপ্রথা হয়ে গেছে, দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে বিরাট প্যান্ডেল করতে হবে, সামিয়ানা করতে হবে, এরপরে হলো বিরাট হল ভাড়া করতে হবে, এরপরে হলো দিন ইসলামের প্রচার প্রসার করব আমরা। এটা ইসলামের নীতি নয়, ইসলামের নীতি যাকে যেখানে পাওয়া যায় তাকে সেখানেই দাওয়াত দেওয়া লাগবে। রেল স্টেশনে, বাস স্টপে, বিমানবন্দরে, নৌবন্দরে, বাজারে, ঘাটে, ক্লাসরুমে, আমার কর্মক্ষেত্রে, আমার ফার্মে, যাকে যে অবস্থায় সুযোগ পাওয়া যাবে তাকে সে অবস্থায় হলো দাওয়াত দিতে হবে। নবী আলাইহিসসালাতুয়াসসালামের এই দুই সহচর এই গোত্রের এক বাগানের ভিতর গিয়ে খেজুরের বাগানে গোত্রীয় লোকদেরকে এনে দিন ইসলামের দাওয়াত দিতে থাকলেন। এইবার সাআদ বিন মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর লিডার উসাইদ ইবনে হুজায়রকে বললেন, দেখো আমি শুনেছি আমার খালাতো ভাই সে মক্কাতুল মুকাররমাত থেকে এক বদ দিন লোককে নিয়ে আসছে, ধর্মত্যাগী মুরতাদকে নিয়ে আসছে, যে নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করে এক নতুন ধর্ম গ্রহণ করেছে। এই দুই মানুষ মিলে আমাদের গোত্রীয় মানুষদের মগজ ধোলাই করতেছে এই খেজুরের বাগানে। আমি নিজেই সেখানে গিয়ে তাকে ভৎসনা করতাম, গালমন্দ করতাম, প্রতিহত করতাম, বাধা দিতাম যদি সে আমার খালাতো ভাই না হতো। আমার লজ্জা হচ্ছে যে আমার খালাতো ভাইয়ের কাজে আমি বাধা দেই, তুমি আমার পক্ষ থেকে গিয়ে তুমি তাকে আচ্ছা মতো বকাবকি করে আসো। এরপরে তিনি আসলেন। আসার পরে দুইজন তো দিনের দাওয়াত দিচ্ছেন, নারী পুরুষরা সামনে বসে আছে, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। পর্দার আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত মুসলমানরা নারী পুরুষ একত্রে বসে তারা হলো দিন ইসলামের কথাবার্তা শুনেছেন। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে থেকে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তাবে তাবেঈনদের যুগ, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগ এবং ১৪০০ বৎসরের ইতিহাসে কখনো দেখা যায় নাই দিন ইসলামের কথা নারী পুরুষ একই প্যান্ডেলে বসে, গায়ের সঙ্গে গা লাগিয়ে বসে, পার্শ্ববর্তী চেয়ারে বসে তারা একসাথে দিনের লেকচার শুনেছে। এই ইতিহাস ১৪০০ বৎসরের যুগে কখনোই দেখা যায় নাই। কিন্তু এখন আধুনিক যুগে ইসলামী কনফারেন্সের নামে পর্দাহীনতার সাথে যেভাবে ইসলামী কনফারেন্স হয়, এগুলো ইসলামী কনফারেন্স দ্বারা দুই পয়সার কোনো ফায়দা হবে না। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা পর্দাহীনভাবে দিন ইসলামের কথা শুনছি। একজন যুবক যে চেয়ারে বসে আছে তার ডান পাশে একটা যুবতীর মেয়ে, বাম পাশে একটা যুবতীর মেয়ে, এখানে দিন ইসলামের কথা শুনবে নাকি শয়তান অন্তরের মাঝে ওয়াসওয়াসা সৃষ্টি করবে? সুতরাং এগুলো হলো ইসলামকে মডার্ন করতে করতে আমরা ইসলামের ১২টা বাজিয়ে দিয়েছি। এগুলো ইসলামের কোনো নীতি নয়। ইসলামের নীতি হলো নারীরা আলাদা থাকবে, পুরুষরা আলাদা থাকবে। এইবার তারা দুজন দাওয়াত দিচ্ছেন, তিনি যে উসাইদ ইবনে হুজায়র, তিনি যে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে তিনি তাদেরকে ধমকানো এবং অশ্লীল কটুবাক্য, গালি গুলাজ, শাসন, সব কিছু যা তার সাধ্যে আছে সব করল। এইবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে ইসলাম গ্রহণ করা মানুষ, তিনি তো নবীর দ্বারা প্রশিক্ষিত এবং আল্লাহর রসুল যাকে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম যাকে শিক্ষক নিয়োগ দান করেছেন, হুজুর কি বুঝে শুনে দেন নাই, দিয়েছেন? তিনি বললেন যে ভাই আপনার রাগ ঠান্ডা হয়েছে? খুব মিষ্টি স্বরে, মধুর কণ্ঠে, আপনার রাগ ঠান্ডা হয়েছে? কয় হা ঠান্ডা হয়েছে। তাহলে আপনি আমার কাছে একটু বসেন, আমি আপনাকে কয়েকটি কথা বলবো, যদি ভালো লাগে আপনি গ্রহণ করবেন, আর ভালো যদি না লাগে তাহলে আপনি এখান থেকে উঠে যান। গ্রহণ না করলেন, তখন তার রাগটা কিছু ঠান্ডা হলো, তিনি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে বসলেন। দেখুন, দাঈদের সিফত এমনই হতে হয়, যে অন্য মানুষ কটু কথা বলবে, গালমন্দ করবে, ভৎসনা করবে, ক্রিটিসাইজ করবে, বিভিন্ন রকমের কথা বলবে, কিন্তু দায়ী ঠান্ডা মেজাজে তিনি নরম ভাষায় ভদ্রতার সাথে সৌজন্যবোধ লক্ষ্য রেখে তিনি তাদেরকে দীন ইসলামের প্রচার প্রসার দাওয়াত দিয়ে যাবেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। এইবার তিনি মুসআব ইবনে উমাইরের জাদুকরী কথা এবং তিনি কিছুক্ষণ কোরআনের বাণীও শুনালেন। শোনানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই লিডার উসাইদ ইবনে জুহায়রের হৃদয় এগুলো শুনে বিগলিত হয়ে গেল। বিগলিত হয়ে যাওয়ার পরে বলতেছে যে তোমাদের এই ধর্মে কেউ যদি দীক্ষিত হতে চায় তাহলে কি করা লাগে? তখন তিনি বলতেছেন যে কিছুই করতে হয় না, একটু গোসল করে একটু পবিত্র কাপড় পরে আসো। তিনি গোসল করে পবিত্র কাপড় পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। এইবার তিনি বলতেছেন যে দেখুন আমাদের এই মক্কাতুল মদিনাতুত তাইয়্যিবাতে সাআদ ইবনে মুআজ হলেন এমন এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এমন সম্মানিত ব্যক্তি, তিনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে তার পুরা খানদান মুসলমান হয়ে যাবে। তিনি ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে তার চেহারা সুরত দেখেই এই সাদ ইবনে মুআজ তিনি অপেক্ষা করছেন যে দেখি বকাবকি দিয়ে তাদেরকে তাড়া দিচ্ছে কিনা, এই অপেক্ষা করছেন। কিন্তু তার চেহারার মধ্যে কেমন পরিবর্তন, বলতেছে কি ব্যাপার, তুমি যেভাবে অগ্নি শর্মা হয়ে রাগান্বিত অবস্থায় গিয়েছিলে কিন্তু তুমি তো যখন ফিরতেছ তোমাকে তো বিরাট পরিবর্তনশীল মনে হচ্ছে, নাকি ওই জাদুতে তুমিও আক্রান্ত হয়ে এসেছ? তিনি এখনো কিছু বলেন না, তিনি শুধু অপেক্ষা করছেন মুসআব ইবনে উমাইরের কাছে ওনাকে পাঠানো যায় কিনা। তিনি এক কৌশল অবলম্বন করলেন, কৌশল অবলম্বন করলেন, সেটি হলো কি যে তাদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, তাদের কাছ থেকে তো কোনো আশঙ্কা বোধ করছি না, এরকম কোনো ডাউটফুল মানুষ তারা না যে আমাদের গোত্রকে তারা মস্তিষ্ক বিকৃত করে দিবে, এরকম কিছু আশঙ্কা আমি মনে করছি না। আমি তাদেরকে অবশ্য নিষেধ করে আসছি যে তোমরা এগুলো আর কইরো টরো না, তবে একটি বিপদের সংবাদ আমি আসার সময় পেয়েছি, সেটি হলো বনু হারেস বংশের লোকজন বাহির হয়েছে এবং তোমার খালাতো ভাই যে আসাদ আছে, যে নাকি ওই মক্কাত থেকে যে মুসআব ইবনে উমাইর আসছে যার সহচরে পরিণত হয়েছে, এই আসাদকে হত্যা করার জন্য বনি হারেস গোত্রের লোকেরা অস্ত্র শস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করতে আসতেছে। আরবদের মাঝে রক্তের বন্ধন কঠিন ছিল। তখন সাআদ বিন মুআজ বলে যে এত বড় কথা, আমি বেঁচে থাকতে আমার খালাতো ভাইকে মানুষ বনি হারেস গোত্রের লোকেরা হত্যা করবে, ঠিক আছে আমি সেখানে যাচ্ছি। সেই জন্য তিনি যে বর্ষা নিয়ে গিয়েছিলেন আগে, সেই বর্ষা বললেন যে তোমার অস্ত্রটা আমার কাছে দাও, এই বর্ষা নিয়ে গিয়ে তিনি উপস্থিত হলেন। যায়া দেখেন যে পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল, অনুকূল, কেউ আক্রমণ টক্রমণ করার জন্য কোনো পরিকল্পনাই সেখানে করেন নাই। তিনি কৌশল করে তাকে মুসআব ইবনে উমাইরের দরবারে পাঠানোর জন্য এই কৌশলটা অবলম্বন করলেন। সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি তার খালাকার ভাইকে দেখে অগ্নি শর্মায় একদম নিজের যতটুকু রাগ প্রয়োগ করা দরকার সমস্ত রাগ তার উপর ঢেলে দিলেন। এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের সাথে তাকে বললেন আমাদের কাছে একটু বসুন, আমাদের দু একটা কথা শোনেন, ভালো লাগলে গ্রহণ করবেন, না লাগলে চলে যাবেন, আমরাও ভালো না লাগলে এখান থেকে চলে যাব। তখন তিনি তার কাছে বসলেন। বসার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিকমতের শখে তাকে দিন ইসলামের দাওয়াত দিলেন। দিন ইসলামের দাওয়াত দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মাঝে বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করে দিলেন। এইবার সত্যের ঢেউ তার অন্তরের ভিতর সৃষ্টি হয়ে গেল, সত্যের তরঙ্গ বচ্ছে তার হৃদয় দিয়ে। তিনি আর দেরি না করে সেখানেই মুসলমান হয়ে গেলেন। এইবার গোত্রের পুরা বড় বড় দুই লিডার যে আছে, এই দুই লিডারই মুসলমান হয়ে গেছেন। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে নিজের গোত্রের কাছে ফিরে এলেন। সমস্ত নারী পুরুষকে তিনি ডেকে নিয়ে এলেন। ডেকে নিয়ে আসার পরে তিনি জিজ্ঞেস করলেন, আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? বলতেছেন যে আপনি আমাদের মাঝে বীর যোদ্ধা, আপনি আমাদের গোত্রীয় নেতা, আপনার সততা, আত্মীয়তার বন্ধন এবং আপনার বাহাদুরি, এগুলো আমাদের সমাজের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তখন তিনি বলে উঠলেন যে দেখো, আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করি, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত ধর্মকে বিশ্বাস করে ঈমান গ্রহণ করো। আমি ঈমান গ্রহণ করেছি, আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না, বরং সূর্যাস্তের পূর্বেই তোমাদের প্রত্যেককে আমি মুসলমান দেখতে চাই, আর কোনো কথা আমি তোমাদের শুনতে চাই না। এখন যখন লিডারের এই ধরনের কথা শুনেছে, গোত্রের নারী পুরুষ আবাল বনিতা বৃদ্ধ প্রত্যেকটি সদস্য তার হাতে ইসলাম গ্রহণ করলেন, পুরা গোত্র মুসলমান হয়ে গেল। এইবার মুসলমানের সংখ্যা বেড়ে গেল কিনা? বেড়ে গেল। এইবার নবুয়তের দ্বাদশ বৎসর এসে গেল। বাইআতে আকাবা কয়টা হয়েছে, কয়টা সম্মেলন হয়েছে? দুইটা হয়ে গেছে। এইবার হজের মৌসুম এসে গেল দ্বাদশ বৎসরে, বারোতম বৎসর নবুয়তের। জিলহজ মাসে এই গোত্র মুসলমান হওয়ার পরে মদিনাতে প্রকাশ্যে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যেতে লাগল, বহু মুসলমান হয়ে গেল। মদিনার থেকে 500 জন হাজির একটি কাফেলা হজ করার জন্য মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিল। সেই যুগে মুশরিকরাও হজ করত, শুধু একটাই পার্থক্য ছিল, মুশরিকরা উলঙ্গ হয়ে তওয়াফ করত। যুক্তিটা কি ছিল? যেই কাপড় চোপড় আমরা সারাদিন পরিধান করি, এই কাপড় চোপড়ে কখনো কখনো নাপাকি লেগে যায়, কখনো কখনো পেশাব পায়খানা লেগে যায়, কখনো কখনো ময়লা হয়ে যায়, এই ময়লা কাপড় দিয়ে, অপবিত্র কাপড় দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করব কিভাবে? এই জন্য কাপড় ছাড়াই তওয়াফ করি। দেখেন যুক্তিটা কি, পাগলদের যে যুক্তি হয়ে থাকে, তারা উলঙ্গ হয়ে আল্লাহর ঘর হলে তওয়াফ করত, এতটুকু পার্থক্য। কিন্তু মুশরিকরা হজ করত, আবার তওয়াফ করত, ঘরের ভিতর 360টা মূর্তি রেখে দিছে, এই মূর্তি রেখে আবার তওয়াফ করছে। আমরা যদিও ঘরের ভিতর মূর্তি রাখি নাই, আমরা কিন্তু দেলের ভিতর মূর্তি রেখেছি, আমরাও কিন্তু দেলের ভিতর মূর্তি নিয়ে আমরা তওয়াফ করি। আরবের মুশরিকরা উলঙ্গ হয়ে তওয়াফ করত, আমরা এহরামের কাপড় পরিধান করে তওয়াফ করি। আর আমাদের যুগে পুরুষরা মাশা আল্লাহ কিছুটা সঠিক এহরামই পরে থাকেন, মা বোনরা যে এখন এহরাম পরেন, মাশা আল্লাহ, যার যে ধরনের পোশাক ইচ্ছা সে ধরনের পোশাকই পরছেন, সেখানে না আছে পর্দার বালাই, টাইট ফিট, কি ধরনের সমস্ত অঙ্গের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ভেসে উঠেছে, এই ধরনের পোশাক পরে হলো তারা তো আফ করতেছেন। আর মনে করছেন আল্লাহ পাক বুঝি আমাকে এই তওয়াফের বদৌলতে জান্নাত দান করবেন। তওয়াফ করার জন্য আপনাকে শরীয়ত সম্মত ইহরামের কাপড় পরে হলে তওয়াফ করা লাগবে। শরীয়তে যেমন ঢিলা ঢালা পোশাক পরার নির্দেশ আসছে, নারীদের তওয়াফের সময় সেই ধরনের পোশাক পরে নিজেদের শরীরের গঠন প্রণালী যেন বোঝা না যায় এই ধরনের ইহরামের কাপড় পরেই হলো তাকে তওয়াফ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে যখন নারীরা একটু ফ্রি হয়ে গেছে, আগের মতো মসজিদে নববীতে আসতে সেই ধরনের দিনী মানসিকতা নিয়ে আসে না, আম্মা জান আয়েশা তখনই বলেছেন, যদি আল্লাহর রসুল এই অবস্থায় বেঁচে থাকতেন মহিলাদেরকে এখানে আসাই নিষেধ করে দিতেন। আর এখন যদি আয়েশা সিদ্দিকা বেঁচে থাকতেন কি বলতেন? মাশা আল্লাহ, মহিলাদের সকালে যখন জিয়ারতের টাইম হয়, বিকালে যখন জিয়ারতের টাইম হয়, আপনি তারা যে একটা হুমরিখে দৌড় দেয় এবং একটা চিল্লা চিল্লি যে শুরু করে হোটেলে বসে থেকে, আপনি সেই চিল্লা চিল্লির আওয়াজ শুনতে পারবেন। আলাইয়াদু বিল্লাহ, মানুষ কি দিন আর কি কি আদব, মসজিদে নববীর কি আদব, রওজায় আতহারের কি আদব আমাদের অন্তরে আছে। যাই হোক, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারীদের সংখ্যা দিন দিন বেড়ে যেতে লাগল। এইবার আওস এবং খাজরাজের বিরাট অংশ তারা হলো মুসলমান হয়ে গেছে। মদিনার থেকে 500 জন হাজ যাত্রীর এক বিরাট কাফেলা মক্কায় যাচ্ছে। এই কাফেলার মধ্যে 75 জন মুসলমান, তারাও হলো ইসলাম গ্রহণ, তারাও হলো হজ করার জন্য অন্যান্য নন মুসলিম হাজিদের সাথে রওনা দিয়েছেন। আগের বৎসর কজন আসছিলেন? 12 জন। প্রথম বৎসর 6 জন, দ্বিতীয় বৎসর 12 জন, এইবার যাচ্ছেন 75 জন। 75 জনের মধ্যে দুজন নারী ছিলেন, দুজন নারী, আর বাদবাকি 73 জন হল পুরুষ ছিলেন। নারীদের দুজন ছিলেন, তারা হলেন আসমা বিনতে আমর রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা, এ দুজন নারী ছিলেন। আর 11 জন ছিলেন আওস গোত্রের, আর বাকিরা ছিলেন খাজরাজ গোত্রের। 30 জন ছিলেন, 75 জন, 30 জন, 75 জন হাজির, মুসলিম হাজির, 30 জন ছিলেন তাগরা জুয়ান। এই 75 জনের জামাত গিয়ে পূর্বের বৎসরের ওয়াদা অনুযায়ী সেই আকাবা ময়দানে, পাহাড় ঘেরা আকাবা উপত্যকায় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে মিনার ময়দানের পাশে হজের মৌসুমে তারা সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে তারা তো মুসলমান যদিও আগে হয়েছেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে এইবার বাইআত গ্রহণ করলেন। কিসের বাইআত? এই বাইআতটা ছিল নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে জীবনের চেয়ে তারা মূল্যায়ন করে হুজুরকে হেফাজত করবে। এবং তারা হুজুরকে এইবার অফার দিল, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন হয়ে গেল, প্রায় 12 বৎসর কাটিয়ে দিয়েছেন মক্কাতুল মুকাররমাতে, তারা আপনার ধর্মকে গ্রহণ করছে না, নিদারুণ কষ্টের সম্মুখীন করেছে তারা আপনাকে, আপনার যথেষ্ট অনুসারী হয়ে গেছে মদিনাতুত তাইয়েবাতে, সুতরাং আর কাল বিলম্ব না করে আপনি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতে হিজরত করার জন্য আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে আমি মদিনাত তাইয়েবাতে গেলে আপনারা আমাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, এই ওয়াদা আপনারা আমাকে দিন। উবাইউকুম আলা আন তামনাউনি মিম্মা তামনাউনা বিহি নিসাআকুম ওয়া আবনাআকুম, আমি আপনাদেরকে এই অঙ্গীকারবদ্ধ করছি যে আপনাদের নিজ পরিবার পরিজনকে আপনারা যেভাবে হেফাজত করে থাকেন, আমার জামাতের এবং আমারও তদ্রূপ আপনারা হেফাজত করবেন। তারা এই সিদ্ধান্তে এক ঐক্যমত হয়ে গেল যে আপনাকে আমরা হেফাজত করব, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতদের মতো আপনাকে ছেড়ে দিব না আমরা, তবে আপনাকেও একটা ওয়াদা করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার শর্ত মেনে নিলাম যে আপনাকে আমরা হেফাজত করব, বহিঃশত্রু থেকে ভিতরগত শত্রুর হাত থেকে হেফাজত করব, এই অঙ্গীকার আমরা দিলাম, আপনাকেও একটি অঙ্গীকার দিতে হবে। তখন হুজুর বললেন, তোমাদের কন্ডিশনটা আবার কি বলো, তোমাদের কন্ডিশন কি? তখন তিনি বললেন যে এমন যেন না হয় ইসলাম বিজয় হয়ে গেছে মদিনাতুত তাইয়েবাতে, প্রচার প্রসার লাভ করেছে, ইসলামের এই বিজয়ের ধাক্কা মক্কাতুল মুকাররমাতেও লেগে গেল, একদিন মক্কাতুল মুকাররমাও বিজয় হয়ে গেল, আপনার শক্তি মক্কা মদিনায় সমভাবে প্রতিষ্ঠিত হল, সেদিন আপনি আমাদেরকে ছেড়ে আবার মক্কায় ফিরে আসবেন না। এটি হলো আমাদের কন্ডিশন। যেমন আপনারা আমাকে অনেক সময় কন্ডিশন দেন যে খবরদার আর ইউএসএ যেন ফিরে না যাই, এরকম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে আশ্বস্ত করলেন যে আমি তোমাদেরকে ছেড়ে মক্কাতুল মুকাররমাতে আর ফিরে আসব না, এই ওয়াদা আমি তোমাদের সঙ্গে করলাম। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে তারা প্রত্যেকে হাত রেখে বায়াত গ্রহণ করল। কি বায়াত? ইন্না বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা হুজুরের হাতে বায়াত গ্রহণ করলাম, কি? আলা সামই ওয়া তাআ ফিন নিশাতি ওয়াল কাসালি, যে আমরা অঙ্গীকার করছি মনোপুত এবং অমনোপুত প্রত্যেকটি বিষয়ে আমরা আপনার কথা শুনব, দিন ইসলামের বাণী শুনব এবং অনুসরণ করব। অন্নফাকাতি ফিল উসরি ওয়াল ইউসরি, এবং আমরা দিন ইসলামের জন্য ব্যয় করব আমাদের সচ্ছলতা অবস্থায়, এবং যখন আমাদের অসচ্ছল অবস্থা আসে তখনও আমরা ইসলামের জন্য ব্যয় করব, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়। করোনা আসলেও আল্লাহর রাস্তায় দান করব, করোনার আগেও করব, করোনা চলে গেলেও করব, সব অবস্থায় আমরা আল্লাহর রাস্তায় দান করব। আবার কেউ মনে করেন না হুজুর কইছে যে বায়াতে সেই আকাবার মধ্যে করোনাও ছিল, কেউ আবার এই কথা বদনাম ছড়াতে পারে, এটা জাস্ট হলো এক্সাম্পল দিলাম। ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারি, আর সত্যের পথে আহ্বান, অসৎ কাজ থেকে বিরত রাখা, অর্থাৎ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব আমরা পূর্ণভাবে পালন করব। ওয়ালা আন নাকুলা ফিল্লাহি লা তাখুযু ফিহি লাওমাতা লাইম, এবং আমরা আল্লাহর দিন প্রচারে মনোযোগ হব, কোন নিন্দুকের নিন্দাবাদ আমাদেরকে এই মিশন থেকে দূরে সরাতে পারবে না। ওয়ালা আন্নানসুরা রাসূলুল্লাহ ইদা কদিমা আলাইনা ইয়াসরিবা মিম্মা নামনা বিহি আনফুসানা ওয়া আজওয়াজিনা ওয়া আবনাইনা, আর আমরা আল্লাহর রসুলকে ওইভাবে সাহায্য করব এবং হেফাজত করব যখন তিনি মদিনাতে তাইয়্যিবা ইয়াসরিব তথা মদিনায় যখন আসবেন, যেরূপে আমরা আমাদের পরিবারকে, আমাদের সন্তানাদিকে, আমাদের নিজের জীবনকে হেফাজত করি, আল্লাহ রসুলকেও সেভাবে হেফাজত করব। বিনিময়ে কি পাব? ওয়ালানাল জান্নাহ। তারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রসুলাল্লাহ, আমরা যদি এই কাজগুলাপ করি তাহলে আমরা কি পাব? হুজুর বলেছিলেন, তোমাদের জন্য জান্নাত, ওয়ালানাল জান্নাহ। সেই জন্য তিনি বলছেন, ওবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালানাল জান্নাহ। ফাহাদিহি বাইআতু রাসূলিল্লাহ আল্লাতী বায়ানাহু আলাইহি, এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের অঙ্গীকার এরূপ ছিল। এইবার নবী আলাইহি সালাতু ওয়াসালাম, এটা লম্বা ঘটনা, আমি একদম সংক্ষিপ্ত করে বলেছি, এই যে 75 জনের হজের মৌসুমে যে আজকে বায়আত হলো, এটা কয় নাম্বার বায়আত? 3 নাম্বার। ইতিহাসে একে বলা হয় বায়আ আল আকাবা আস-সালিসা, আকাবার উপত্যকায়ের তৃতীয় বায়আত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আরো বায়আত গ্রহণ করেছেন, একটা হলো হুদাইবিয়ার সন্ধির দিন বাবলা গাছের নিচে তিনি বায়আত গ্রহণ করেছিলেন। সেই বায়আতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ফাতহতে উল্লেখ করেছেন। ঘটনাটা কি ঘটেছিল? মক্কার মুশরিকরা যখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ 1400 সাহাবীকে যখন উমরা করার জন্য বাধা প্রদান করল, তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে মক্কাতুল মুকাররমাতে পাঠালেন, যে তুমি মক্কাবাসীকে যে বলো যে আমি যুদ্ধের উদ্দেশ্যে এখানে আসিনি, তোমাদের সঙ্গে মক্কাবাসীর সঙ্গে কোনো যুদ্ধ বিগ্রহ করব না, শুধুমাত্র স্বপ্নে দেখেছি যে আল্লাহর ঘর আমি তওয়াফ করছি, এই জন্য আমরা উমরা করার জন্য আসছি। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রায়া বিল হক লাতাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ রব্বুল আলামিন তার রসুলের স্বপ্নকে বাস্তবে পরিণত করবেন, ইনশা আল্লাহু আমিনিন। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম, লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম, তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে ইনশা আল্লাহ ভবিষ্যতে, আমিনিন, নিরাপত্তার সাথে। এরপরে তোমরা উমরাও করবে, উমরা করার পরে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, কেউ ইহরাম থেকে পবিত্র হওয়ার জন্য তোমরা কেউ হলক করবে, মাথা নাড়া করবে, আর কেউ হলো চুল কাটবে। এই স্বপ্ন দেখার পর সাহাবায়ে কেরামের কাছে হুজুর স্বপ্ন যখন ব্যক্ত করেছেন, 1400 সাহাবি রেডি হয়ে গেছেন, কিন্তু হুজুরের এই স্বপ্ন পূরণ হওয়ার সময় তখনও আসে নাই, ভবিষ্যতে হবে। একদম জোশে পড়ে তারা চলে গেলেন। যাওয়ার পরে তারা বাধা সৃষ্টি করল, উমরা করতে দিবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি ছিলেন যার পয়সা মক্কাতুল মুকাররমার প্রতিটি মানুষের পেটে ছিল, সেই জন্য হুজুর চিন্তা করলেন যার পয়সা নুন খায় তার গুণ গায়, হযরত উসমানকে এই জন্য পাঠিয়েছিলেন। কিন্তু খবর রটে গেল যে হযরত উসমানকে তারা নির্মমভাবে শহীদ করেছে, খবরটা সঠিক ছিল না। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম এতটাই মনঃক্ষুণ্ণ হয়েছিলেন, তখন হুদাইবিয়ার বাবলা গাছের নিচে হুজুর হাত বাড়িয়ে দিয়েছিলেন, বাড়িয়ে দিয়ে বলেছিলেন যে এই হাতটি কার হাত? সবাই বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত। তখন তিনি বলেছেন, এই হাত শুধু আমি মুহাম্মাদের হাত নয়, এই হাতের উপর আল্লাহর হাতও রয়েছে, আল্লাহর অদৃশ্য হাতও রয়েছে, সুতরাং তোমরা আল্লাহর হাতে উসমানের রক্তের বিনিময়ে নেওয়ার জন্য তোমরা বায়াত গ্রহণ করো। আল্লাহ পাক এই বায়াতের কথা উল্লেখ করেছেন, যারা হুদাইবিয়ার সন্ধির দিন বায়াত গ্রহণ করেছিল তারা শুধু আমি নবীর হাতে বায়াত গ্রহণ করে নাই, বরং আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর অদৃশ্যভাবে আল্লাহর হাত ছিল। ফামান নাকাথা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যে এই বায়াতকে অঙ্গীকারকে ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধনের জন্য তা ভঙ্গ করল। সেটি আরেক বায়াত ছিল, কয়েকবার বায়াত হয়েছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযি বায়উনাকা তাহতাস সাজারা, অন্য আয়াতে আল্লাহ বলেন মোমেনরা সেদিন হুদাইবিয়ার সন্ধির দিন যখন গাছের নিচে বায়াত গ্রহণ করেছিলেন হুজুরের হাতে, এই মোমেনদের উপর আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছেন। সুতরাং এটি বায়াতে আকাবায় উলা, বায়াতে আকাবার বায়াত একটি, হুদাইবিয়ার বায়াত আর একটি বায়াত ছিল। অনেকে দুইটাকে এক করে ফেলে, দুই বায়াত এক নয়। এইবার এরা যখন হজের মৌসুমে ফিরে গেলেন, হুজুরও আস্তে আস্তে হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন, হিজরতের পটভূমি তৈরি হয়ে গেল। ইনশাআল্লাহ আগামীকাল কিভাবে হুজুর হিজরত করলেন, কোন পরিস্থিতিতে হিজরত করলেন এবং হিজরতের মর্যাদা কি, এই সম্পর্কে আলোচনা হবে। সেই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করব। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।